ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৫ ব্যক্তি নিহত হওয়ার পর গত ৭ দিনে বন্দুকযুদ্ধে মোট ১১ জন প্রাণ হারালেন।
রিপোর্ট রয়েছে পরমাশিস ঘোষ রায়ের।
বাংলাদেশের ঢাকার গুলশান ক্যাফে জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র পশ্চিমবঙ্গের মালদা জেলায় তৈরি করেছিল জঙ্গিরা।
রয়েছে প্রতিবেদন মতিউর রহমান চৌধুরীর লন্ডন থেকে পাঠানো।
কেলে জঙ্গলের এতিম শিশুদের নিয়ে প্যারিস লন্ডন টানাপোড়েন চলছে।
তবে রোজকার মতো গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফবিআই এর এই ঘোষণা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তাঁর ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহারে আরও কিছু নতুন ইমেলের সন্ধান পেয়েছে যা তারা খতিয়ে দেখছে। এফবিআই এর পরিচালক জেমস কমির এই ঘোষণা যে অন্য একটি তদন্তে আরও ইমেলের সন্ধান পাওয়া গেছে যার প্রতিক্রিয়া ক্লিন্টনের উপর পড়তে পারে, এটা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্লিন্টন সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হন। তিনি এফবিআই এর প্রতি এই নতুন আবিষ্কৃত ইমেল সম্পর্কে সব ধরনের তথ্য প্রকাশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন যে এমনকি এফবিআই পরিচালক কমি বলছেন যে এই সব নতুন তথ্য বিশেষ কোনো তাৎপর্যপূর্ণ নাও হতে পারে, সুতরাং এটা প্রকাশ করা হোক। তিনি বলেন যে তিনি আশাবাদী যে এই ব্যাপারে এফবিআই জুলাই মাসে যে উপসংহারে পৌঁছেছিল এই নতুন নিরীক্ষা তাতে কোনো পরিবর্তন আনবে না। সেই সময় কমি বলেছিলেন ব্যক্তিগত ইমেল সার্ভারে সরকারি ইমেল রেখে হিলারি ক্লিন্টন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তবে বলেন এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি ইচ্ছেকৃতভাবে এই সব গোপন তথ্য বেআইনি কোনো পক্ষকে দিয়েছেন কিংবা এই প্রসঙ্গে কিছু গোপন করার চেষ্টা করেছেন। শুক্রবার এই তদন্তের খবর প্রকাশ হওয়ার পর আরও জানা গেছে যে এই নতুন প্রমাণ হিলারি ক্লিন্টনের শীর্ষ সহযোগী হুমা আবেদিনের স্বামী নিউ ইয়র্কের সাবেক কংগ্রেসম্যান অ্যান্টনি উইনারের তদন্তের সঙ্গে সম্পর্কিত। নর্থ ক্যারোলাইনার অপরিণত বয়সী এক মেয়ের সঙ্গে যৌন বিষয়ে ফোন বার্তা বিনিময়ের অভিযোগে এই সাবেক কংগ্রেসম্যানের তদন্ত করা হচ্ছে। আজ মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা পাকিস্তানের করাচি শহরে শিয়া মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশে গুলি চালিয়ে কমপক্ষে ৫ জনকে হত্যা করেছে এবং এতে আরও অনেক কজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সংবাদদাতাদের বলছেন যে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পাকিস্তানের এই সর্ববৃহৎ এবং বাণিজ্যিক শহরে এই রক্তপাত ঘটানোর দায় তাৎক্ষণিকভাবে কেউই স্বীকার করেনি। এই হামলার মাত্র দিন কয়েক আগেই কোয়েটার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ৩ জন আত্মঘাতী বোমাবাজ ৬২ জন তরুণ পুলিশ প্রশিক্ষণার্থীকে হত্যা করে এবং আরও ১২০ জনকে আহত করে। আইএস সোমবারের ওই হামলার দায় স্বীকার করে। ওদিকে পাকিস্তানের সরকার বিরোধী বিক্ষোভের চেষ্টার সময় রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার, অথচ একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী ইসলামী গোষ্ঠীকে রাজধানী ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি দিয়ে কড়া সমালোচনারও সম্মুখীন হয়েছে। সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং এখন রাজনীতিক ইমরান খানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে বুধবার ইসলামাবাদে সমাবেশ করার পরিকল্পনা করেছেন। তবে সরকার রাজধানীতে সব ধরনের রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তেহরিক এ ইনসাফের নেতাকর্মীরা যাতে ইসলামাবাদের দিকে না যেতে পারেন সেজন্য গোটা দেশে অভিযান চালিয়ে শত শত লোককে আটক করেছে। জাহাজে ব্যবহার করা কন্টেনার দিয়ে ইসলামাবাদের রাস্তায় সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পিটিআই সমর্থকদের লাঠিপেটা করে। ইমরান খানকে তাঁর দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামাবাদের কাছে তাঁর বাড়িতে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি অবশ্য ২রা নভেম্বরের ওই সমাবেশে যোগ দেওয়ার সংকল্প প্রকাশ করেছেন। এদিকে একটি সুন্নি দল আহলে সুন্নাত ওয়াল জামাত সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামাবাদের কেন্দ্রস্থলে সমাবেশ করেছে। ধর্মীয় এই সমাবেশ করার অনুমতি দেওয়ায় পাকিস্তান সরকার বিরোধীদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে, বিশেষত যখন উগ্রবাদী এই সব গোষ্ঠীকে পাকিস্তানের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করার জন্য দায়ী করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম ও কুষ্টিয়ায় পৃথক ঘটনায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে ১১ জন মারা গেল, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের ভাষ্য মতে চট্টগ্রাম ঢাকা মহাসড়কের মিরেশ্বরাইয়ের নিজামপাড়া এলাকায় টহলরত র্যাব সদস্যদের উপর একদল সন্দেহভাজন ডাকাত গুলি চালালে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ যাবৎ দুপক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে কুষ্টিয়া জেলার গোবিন্দ গুনিহা এলাকায় মিরপুর ভেড়ামারা সড়কে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে নিহত দুইজন ডাকাত দলের সদস্য ছিলেন, তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চলতি বছরের পয়লা জুলাই ঢাকার গুলশান ক্যাফে হামলার জঙ্গিরা যে অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে 20 জন পণবন্দীকে খুন করে, সেসব রাইফেল পশ্চিমবঙ্গ রাজ্যে তৈরি হয়েছিল, এমনটাই জানাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
বাংলাদেশের ঢাকার গুলশান কাফে হামলায় মৃত 20 জন পণবন্দির মধ্যে ছিলেন ভারতীয় তরুণী তারিশি জৈন, নিকেশ হয় 5 জঙ্গিও। গ্রেপ্তার জঙ্গিদের বক্তব্য অনুযায়ী এই সন্ত্রাসের ছক গিয়ে শেষ হয়েছে সেই পাকিস্তানেই। ধৃত জঙ্গিরা জানিয়েছে, পাকিস্তান থেকে উপজাতি সম্প্রদায়ের বন্দুক নির্মাতারা এসে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা মালদাহে ঘাটিগাড়ি, সেখানে তাদের প্রশিক্ষণে মুঙ্গেরের বন্দুক নির্মাতাদের হাতে তৈরি হয় AK-22 অ্যাসল্ট রাইফেল। তারপর তা চোরাচালান করা হয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগের পর বিহার পুলিশও জানিয়েছে মালদহ সহ এ রাজ্যের আরো কয়েকটি জায়গায় অস্ত্র প্রস্তুতকারীরা তাদের কাজকর্ম চালাচ্ছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ওই রাজ্যে একটি উৎসবে যোগ দিতে যাবেন ভারতে আশ্রয় নেওয়া তিব্বতী ধর্মগুরু দালাই লামা, আর তার সফর নিয়ে কড়া হুমকি দিয়েছে চীন। জানাচ্ছেন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কিছুদিনের মধ্যেই ওই রাজ্যের একটি উৎসবে যোগ দিতে যাচ্ছেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা। অসন্তোষ প্রকাশ করেছে চীন। এক চীনা মুখপাত্রের হুঁশিয়ারি, এর ফলে কিন্তু ভারত চীন সীমান্তে শান্তি বিঘ্নিত হতে পারে। ভারতীয় মুখপাত্রের মন্তব্য, দালাই লামা ভারতের সম্মানীয় অতিথি, অরুণাচলে তার অনেক অনুগামী আছেন। চীনের মতে দেশত্যাগে তিব্বতীদের চীন বিরোধী কার্যকলাপে প্রশ্রয় দেবে না বলে ভারতের যে প্রতিশ্রুতি ছিল তা লঙ্ঘন করা হচ্ছে, ভারত এ কথায় গুরুত্ব দিচ্ছে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফ্রান্সের ক্যালে জঙ্গলে অনাথ শিশুদের নিয়ে প্যারিস লন্ডন টানাপোড়েন চলছে। ব্রিটিশ সরকার বলছে এই শিশুদের প্রতি যেন অমানবিক আচরণ করা না হয়, আর এর জবাবে ফ্রান্স বলেছে সব শিশুকে নিয়ে গেলেই তো সমস্যা চুকে যায়। লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
রেডক্রস বলেছে এই অনাথ শিশুদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে না, শীতের মধ্যে সুরক্ষা দেওয়া হবে সেটাই ছিল প্রত্যাশিত। কেলে জঙ্গল ভেঙে দেওয়ার পর 6000 শরণার্থীকে ফ্রান্সের বিভিন্ন শহরে স্থাপিত ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছে। চিহ্নিত করা হয়েছে 1300 শিশুকে যাদের মা নেই, বাবা নেই, নেই কোনো ঠিকানা। বেশিরভাগ শিশুকে ব্রিটেনে নেবে এমনই একটি চুক্তি হয়েছিল। 300 শিশুকে ব্রিটেনে আনা হয়েছে। বাকি শিশুদের কি কারণে আনা হচ্ছে না তা কোনো দেশের তরফেই খোলাসা করে বলা হচ্ছে না। এই অবস্থায় এতিম শিশুরা কোথায় যাবে, কি করবে তা একদম অস্পষ্ট। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ইরাকি বাহিনী আজ মসুলের দক্ষিণে একটি শহরের দিকে অগ্রসর হয়েছে, আর পশ্চিমে ইরাকি শিয়া মিলিশিয়া এই অভিযানে যুক্ত হওয়ায় একটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান আক্রমণে এবং জঙ্গিদের অবস্থানের উপর ক্রমাগত আক্রমণের মধ্য দিয়ে দক্ষিণ দিক থেকে মসুলে এগিয়ে আসা ইরাকি সৈন্যরা সুরা শহরে প্রবেশ করেছে। কমান্ডাররা বলছেন কথিত অসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামিক স্টেটের অধিকাংশ যোদ্ধারাই এ সপ্তাহের গোড়ার দিকে সেখান থেকে সরে গেছে। তবে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে অসামরিক লোকদের তেমনভাবে জড়ো করতে পারেনি জঙ্গিরা, এবং এই সুযোগে অনেক অসামরিক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ইরানের সমর্থনে রাষ্ট্রপরিচালিত শিয়া মিলিশিয়ারা ISK তেল আফার শহর থেকে বিতাড়িত করার লক্ষ্যে এবং সিরিয়ার সঙ্গে পশ্চিম সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে মসুলের পশ্চিমে আক্রমণ অভিযান শুরু করেছে। তারা মসুল এবং সিরিয়ার IS নিয়ন্ত্রিত রাক্কা শহরের মধ্যে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। নাইজেরিয়ার মাইদুগুড়ি শহরে আজ দুজন আত্মঘাতী বোমাবাজ অন্তত 9 জনকে হত্যা করেছে এবং আরও অন্তত 24 জনকে আহত করেছে। এই শহরটি হচ্ছে 7 বছর ধরে চলে আসা বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর কেন্দ্রবিন্দু। নাইজেরিয়ার সামরিক বাহিনী বলেছে একটি বোমা 16,000 লোক অধ্যুষিত একটি আশ্রয় শিবিরের সামনে বিস্ফোরিত হয়। ওই অঞ্চলে গোলযোগের কারণে এই সব মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। কয়েক মিনিট পরেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রপরিচালিত একটি জ্বালানি ডিপোতে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বিশ্ব সংবাদে যেমনটি কিনা শুনলেন, ক্লিন্টন ইমেল নিয়ে প্রচণ্ড তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা বিশ্লেষণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে, শুরু হয়েছে আলোচনা সংবাদ মাধ্যমে। বিষয়টি নিয়ে আমরা কথা বলি টেক্সাসের A&M ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের 2016 প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দিন 10 বাকি। ইতিমধ্যে শুক্রবার রাতে নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে। সবাইকে চমকে দিয়ে খবর বেরিয়েছে FBI ক্লিন্টন ইমেল নিয়ে আরও তদন্ত করবে। কেন, এ প্রশ্নের জবাব মিলল একটু পরেই সাবেক পররাষ্ট্রমন্ত্রীর তদানীন্তন ঘনিষ্ঠ সহকারী হুমা আবেদিনের প্রাক্তন স্বামী অ্যান্টনি উইনারের কোনো ইমেল যোগাযোগ নিয়েই বোধহয় জিজ্ঞাসা দেখা দিয়েছে এবং গোল বেঁধেছে তাই নিয়েই। হিলারি ক্লিন্টন শটান জবাব চেয়েছেন FBI এর কাছ থেকে, সবকিছু সবিস্তারে জানাতে হবে সত্তর। আপনার দৃষ্টিতে ঘটনা কেমন প্রতিভাত হচ্ছে?
দেখেন, টাইমিংটা তো খুবই আপনার হিলারি ক্লিন্টনের জন্য খুবই অসুবিধাজনক একটা টাইমিং। মাত্র 10 দিন বাকি, এর মধ্যে তো অনেক জায়গায় ভোট শুরু হয়ে গেছে এবং এবার কিন্তু আর্লি ভোটিং অনেক জোরে সোরে চলছে। আর বিশেষ করে আপনি যদি এখনো যদি পোলগুলো দেখেন, আপনার ব্যাটল গ্রাউন্ড যে সমস্ত স্টেট গুলোতে, ওগুলোতে কিন্তু দুজনে খুবই কাছাকাছি 1-2 পয়েন্টের ব্যবধানে আছেন। কাজে এইসব সময় যে কোনো ধরনের একটা স্টোরি যেটা আপনার যেটাতে মানুষ উনাকে নিয়ে ভোট দিবে কি দিবে না এটা নিয়ে আবার দ্বিতীয়বার চিন্তা করতে পারে, সেটা তো উনার জন্য অবশ্যই অবশ্যই মানে একটা অনেক বড় সেটব্যাক। কিন্তু যেহেতু এটার এই ইমেলের সাথে অ্যান্থনি উইনার সংশ্লিষ্ট, আমার কাছে মনে হয় যে এটা থেকে এই FBI এর এই মানে এই ইনভেস্টিগেশন থেকে এটা হিলারিকে এটার জন্য আর কোনো মানে আর কোনোভাবে দায়বদ্ধ হতে হবে না। কিন্তু যদি তা নাও হয়, তাও এই যে 10 দিন আগে আবার একটা ইনভেস্টিগেশন চললো, এটা কিন্তু একটা ভীষণ আমার কাছে মনে হয় একটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রেন্ড। মানে এরপর হিলারি ক্লিন্টন যখন নির্বাচিত হবেন, তখনও আমরা কিন্তু অন্তত আগামী 4 বছর এই সমস্ত নানা প্রশ্নের আমরা দেখব যে এই প্রসঙ্গগুলো একটাও শেষ হয় নাই এবং এগুলো বারবার এই প্রসঙ্গগুলো আসতে থাকবে,
মানে বারবারই এর ঘাত প্রতিঘাত উঠতেই থাকবে। জি, আপনি যেমন কিনা বললেন যে ভোটের মাত্র 10 দিন বাকি, ইতিমধ্যে আগাম ভোটের পর্ব চলছে জোরে সোরে, এরকম একটা সময়ে ক্লিন্টন শিবিরকে অবশ্যই আঘাত করছে এ ঘটনা প্রবাহ। বিশেষজ্ঞ মহল, সাধারণ মানুষ, ভোটার সবারই মত তাই। FBI পরিচালক কমি ভবিষ্যতে না আবার এ নিয়ে কথা ওঠে, নিজের গায়ের আঁচ বাঁচাতেই এ বাবদে আগে ভাগে কংগ্রেসকে জানান দিয়েছেন, এই বলে যে খতিয়ে দেখা দরকার এতে যাচাই বাছাই করবার মতো সারবস্তু কিছু আছে কিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর এতে দায় কতখানি এসব বিশ্লেষণ করা দরকার। কিন্তু এই স্বল্পতার কারণে নির্বাচন প্রক্রিয়া যখন তুঙ্গে, সেরকম একটা সময়ে ঘটনা ভোটারদের ওপর কতখানি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?
বেশিরভাগ ভোটার তো মন ঠিকই করে ফেলেছে, হ্যাঁ, কিন্তু যে সমস্ত ভোটাররা এখনো আপনার বিধান্বিত আছে, বিশেষ করে আবার সব ভোটার না, মাত্র কয়েকটি অঙ্গরাজ্যে যেগুলো হচ্ছে আপনার সুইং স্টেট,
ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোতে,
হ্যাঁ হ্যাঁ, যেমন ওহাইও, ফ্লোরিডা, ভার্জিনিয়া, এসব জায়গাতে যদি কোনো প্রভাব ফেলে সেটা তার জন্য অনেক দুঃখজনক হবে। তবে মানে আমরা তো দেখেছি যে এই ইলেকশনে আপনার এই টুইস্ট অ্যান্ড টার্ন একেবারে শেষই হচ্ছে না। আর মানে ট্রাম্প ক্যাম্পকে এরকম ইলেকশনের আগে আগে অনেক ধরনের স্ক্যান্ডেলের মোকাবেলা করতে হয়েছে, তাই না? কাজে এটা খুব যে একেবারে, এবং এই আপনার ইমেলের ব্যাপারটা এটা একেবারে মানে একদম খুবই নতুন তাও তো না। কাজে সেই অর্থে আমার কাছে মনে হয় যে একেবারে এটা ইলেকশনের রেজাল্টকে ভীষণ ভাবে প্রভাবিত করবে সেটা ভাবার কোনো কারণ নাই। তবে ইলেকশন যেটা হয়তো ল্যান্ড অনেক অনেক বিপুল ভোটের ব্যবধানে যদি হিলারি ক্লিনটন জেতার সম্ভাবনা থেকেও থাকে, আমার কাছে মনে হয় সেই পার্থক্যটা হয়তো কমে আসবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলোতে তার কিরকম পারফরমেন্স হবে, কিন্তু কারণ এখনো আপনি যদি পোল নাম্বার গুলো দেখেন এগুলো কিন্তু সব মার্জিন অফ এরর এর মধ্যে, এগুলো মানে 1-3 পয়েন্ট এরকম হচ্ছে পার্থক্য। কাজে এখনো পপুলার ভোটে আমার কোনো দ্বিধাই নাই যে হিলারি ক্লিনটন মানে ভালোভাবেই ভালো পার্থক্যে জয়ী হবেন, কিন্তু আপনার ইলেকটোরাল কলেজে কি হবে সেটা এখনো মানে বলা যাচ্ছে
না। আপনি কি এটা আঁচ করতে পারেন যে এই অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি এফবিআই কোনো সমাধান নিয়ে হাজির হতে পারবে?
সেটা এখন সেটা তো বলা মুশকিল, এবং এফবিআই এই টাইমে হঠাৎ করে এটা আবার মানে এই প্রসঙ্গ আবার কেন ইয়ে করলো সেটাও মানে আমি অনুমান করতে পারছি না। তবে মানে যে প্রথম থেকেই যে ইমেইলের কথাগুলো উঠেছে অনেক ধরনের মানে পররাষ্ট্র মন্ত্রী থাকার সময় অনেক ধরনের কি বলবো মানে উনার অনেক পদক্ষেপ যেগুলোতে অনেক আপনার সমালোচনার সম্মুখীন হয়েছেন সেগুলোর কিন্তু সমাধান হয় নাই, সেগুলোর কিন্তু ঠিকমতো একটা ইস্যু অ্যাড্রেস করা হয় নাই। কারণ এই ইলেকশনে আরেকজন যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, তার স্ক্যান্ডেল গুলো এতই অভূতপূর্ব ছিল যে সমস্ত অ্যাটেনশন ওখানে চলে গেছে। কাজে এই অর্থে এটা একটা আনফিনিশড জিনিস এবং এটা ইলেকশনের পরেও এই এই ইস্যুটা থেকেই যাবে, এই ইস্যুটা কিন্তু রিজলভ হলো না।
জি, ডক্টর মেনাজ মোমেন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রসঙ্গত, 8 নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলছে বহুমুখী প্রচার প্রচারণা। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজতে কিভাবে অনুষ্ঠিত হয় এই নির্বাচন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে ধারাবাহিক প্রতিবেদনে এখন শুনবেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল নিয়ে প্রতিবেদন। শোনাচ্ছেন রোকেয়া হায়দার, সালিম হোসেন।
১৮৫২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আসছেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল, দ্য রিপাবলিকান পার্টি অথবা দ্য ডেমোক্রেটিক পার্টি থেকে। ডেমোক্রেটরা সাধারণত উচ্চ কর সমর্থন করেন যাতে করে সরকারি কার্যক্রম সচল থাকে, আর রিপাবলিকানরা সাধারণত কম করের পক্ষে এবং সরকারের আকার ছোট রাখার পক্ষে।
দুটি দলই কিন্তু মোটামুটি মধ্যপন্থী রাজনৈতিক মতাদর্শ পোষণ করে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক ছাড়াও বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে দ্য লিবার্টেরিয়ান কনস্টিটিউশন, সোশ্যালিস্ট বা গ্রিন পার্টি। কেউ ইচ্ছা করলে স্বতন্ত্রভাবেও নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন।
যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে দেখা যায় তৃতীয় দলের শক্তি কখনোই খুব একটা বেশি নেই, তবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভালো প্রভাব পড়ে, কারণ তৃতীয় দলের প্রার্থীর প্রধান দুই দলের প্রার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট নেয়ার ক্ষমতা থাকে। এর ফলে কোনো কোনো বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায় তৃতীয় দল বড় ঘটনা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি অবস্থায়।
এবছরই 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রধান দুই দলের প্রার্থীর নামই আলোচিত হচ্ছে, তবে রিপাবলিকান ডেমোক্রেটিক দলের প্রার্থী ছাড়াও এবার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিচ্ছেন গ্রিন পার্টি ও লিবার্টেরিয়ান পার্টির 4 প্রার্থী।
এবারের নির্বাচনে যদিও বিভিন্ন রাজ্যের ব্যালটে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের নাম থাকবে, তবে ডিসি সহ 50টি রাজ্যের ব্যালটে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে যে 8 জন প্রার্থীর নাম থাকবে তারা হচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন এবং টিম কেইন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্স, লিবার্টেরিয়ান পার্টির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট গ্যারি জনসন ও বিল ওয়েল্ড, এবং গ্রিন পার্টির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জিল স্টেইন ও আজুমা বারাকা।
আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থী হতে হলে কি কি যোগ্যতা লাগে তা নিয়ে থাকছে আগামীতে। মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচন। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন বা ওএসসিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ড্যানিয়েল বায়ার বলেছেন, পূর্বাঞ্চলীয় ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি স্থাপনের একটি সুযোগ ছিল। দুটি পক্ষই 21 সেপ্টেম্বরে নেওয়া যুদ্ধবিরতির খসড়া সিদ্ধান্ত, যেখানে পেট্রোভিস্কে এবং জোলোটের সম্মুখ লাইন থেকে সেনা ও অস্ত্র সরঞ্জাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়, তা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপও নিয়েছিলেন। তবে রাষ্ট্রদূত বায়ার যেমন বলেন, দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলতে সেই চুক্তি অবশ্যই পুরোপুরি মানতে হবে। এবছরের প্রথম 4 মাসে যত লোক নিহত হয়েছিলেন তার দ্বিগুণ নিহত হয়েছেন মে বা অগস্ট মাসের লড়াইয়ে। শান্তি অর্জনের লক্ষ্যে সময় সেখানে ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্র তাই অনতিবিলম্বে কতগুলো জরুরি পদক্ষেপ নেবার অনুরোধ জানাচ্ছে। প্রথমত, রুশ ও সমর্থিত বাহিনীকে অবশ্যই ইউক্রেনের সামরিক স্থাপনের উপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। যৌথ কমান এবং নিয়ন্ত্রণে থাকা রুশ অফিসারদের দায়িত্ব থাকবে ওএসের নজরদারি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে করে তারা প্রত্যাহারের অগ্রগতি মূল্যায়ন করতে পারেন। রাষ্ট্রদূত বায়ার বলেন, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। রুশ ও তাদের সমর্থিত বাহিনী ওএসসির বিশেষ নজরদারি মিশনের যাতায়াতে যে বাধা দিচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে। রাষ্ট্রদূত বায়ার বলেন, তাঁর কথায়, তাদের প্রতি হুমকি এবং অন্যান্য উগ্র আচরণ হবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং পরিপূর্ণ একটি যুদ্ধবিরতি না হওয়ার কারণে প্রতিদিন সংঘাতময় এলাকায় জনগণের দুঃখ দুর্দশা বাড়ছে। 1 সেপ্টেম্বরের যুদ্ধবিরতি শুরু হবার পর সে সংখ্যা অবশ্য কমতে শুরু করেছে, তবে সেনা ও অস্ত্র প্রত্যাহারে ব্যর্থ হলে জনগণকেই চরম মূল্য দিতে হবে। অধিকৃত ক্রাইমিয়ায় রাশিয়া তাতার সম্প্রদায়ের বিরুদ্ধে দমননীতি অব্যাহত রেখেছে। সেখানে দখল নেবার পর তাতার সম্প্রদায়ের 10 জনের অমীমাংসিতভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক একটি খবরে বিচলিত হয়েছে যে দখলদার রুশ কর্তৃপক্ষ ক্রাইমিয়ার কারারুদ্ধ তাতার গোষ্ঠীর সক্রিয়বাদী নেতা আমির হুসেন কুকুর অল্প বয়সী সন্তানদের উপর চাপ দিয়ে যাচ্ছে যে তারা যেন তাদের পিতার বিরুদ্ধে সাক্ষ্য দান করে। এছাড়াও রাশিয়ান FSB কর্তৃক মেজলিস সদস্যদের বিরুদ্ধে ব্যাপক জিজ্ঞাসাবাদের মতো উদ্বেগজনক খবর পাওয়া গিয়েছে। রাশিয়া যতদিন ক্রাইমিয়া দখল করে রাখবে বা কুক্ষিগত করার প্রয়াস চালাবে এবং ইউক্রেনের কাছে নিয়ন্ত্রণ তুলে না দেবে, ততদিনই ক্রাইমিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে যৌথভাবে আবারও ব্যক্ত করেছে যে রাশিয়া মিংস চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না ঘটালে রাশিয়ার বিরুদ্ধে পূর্বাঞ্চলীয় ইউক্রেনে আগ্রাসনের জন্য নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল এবং ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিতালির আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি লিখেছেন মুকুল সর্দার, সহকারী শিক্ষক, খেজুরিয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর বাণীশান্তা, খুলনা থেকে। বাংলা বিভাগের সকলকে পবিত্র দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিস্তারিত খবরাখবর দেওয়ার জন্য ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের দুর্নীতি নিয়ে হ্যালো ওয়াশিংটনের কোন এক পর্বে আলোচনার বিষয় করার জন্য অনুরোধ রইল। ভাই মুকুল সর্দার, আপনাকেও দীপাবলির শুভেচ্ছা, আর সেই সঙ্গে আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। এরপরের ইমেলটি লিখেছেন কুমার শঙ্কর অধিকারী, বৈকুণ্ঠ সড়ক, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বেশ সরগরম। নির্বাচনের সময় প্রশাসনের তরফে উত্তেজনা এড়াতে সোশ্যাল মিডিয়ার সংযোগ বন্ধ রাখা উচিত বলেই আমি মনে করি। ভাই কুমার শঙ্কর, সোশ্যাল মিডিয়ার যুগে নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এবং সারা আমেরিকাতে এই সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নির্বাচনের নানা খবর প্রচারিত হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মতামত মেনে নিতে পারলাম না, তবে আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন সুমনা চক্রবর্তী, ঘগড়াবাড়ি কোচবিহার থেকে লিখেছেন, আমি শিল্পকলা ভালোবাসি এবং শিল্পকলার প্রতিটি মাধ্যম আমি পছন্দ করি এবং ভবিষ্যতে আমি ফাইন আর্টস নিয়ে লেখাপড়া করতে চাই। আমার প্রশ্ন, যুক্তরাষ্ট্রে কতগুলো আর্ট কলেজ রয়েছে? ভাই নূপুর চক্রবর্তী, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাবে বলছি, যুক্তরাষ্ট্রে 300-এরও বেশি আর্ট কলেজ রয়েছে, তবে এই স্কুলগুলোতে শুধুমাত্র যে পেইন্টিং করা অথবা ড্রয়িং শেখানো হয় তা নয়, শিল্পকলার নানা মাধ্যম যেমন কম্পিউটার, অ্যানিমেশন, গ্রাফিক আর্ট, সিরামিক্স এবং অন্যান্য জিনিসও শিক্ষা দেওয়া হয়। এছাড়াও মোটামুটিভাবে সব বিশ্ববিদ্যালয়েই আর্ট ফ্যাকাল্টি রয়েছে, তবে নিউ ইয়র্কের ব্রুকলিনের প্র্যাট ইনস্টিটিউট, ম্যাসাচুসেটসের টাফটস বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ডিসির কর্কোরান স্কুল অফ আর্টস অ্যান্ড ডিজাইন সবচাইতে নাম করা। আশা করি আপনার চিঠির উত্তর পেয়ে গেছেন। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন পিকে ঘোষাল, রায়বাহাদুর রোড, বেহালা, কলকাতা থেকে। পরের চিঠিটি লিখেছেন সজীব খন্দকার, কালীবাড়ি রোড, ময়মনসিংহ থেকে। আর আজকের আসরের সব শেষ চিঠি লিখেছেন তারিকুল ইসলাম, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা FBI এর এই ঘোষণা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তাঁর ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারে আরও কিছু নতুন ইমেলের সন্ধান পেয়েছে যা তারা খতিয়ে দেখছে। তিনি FBI এর প্রতি এই নতুন আবিষ্কৃত ইমেল সম্পর্কে সব ধরনের তথ্য প্রকাশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন যে এমনকি FBI পরিচালক মিস্টার কমি বলেছেন যে এইসব নতুন তথ্য বিশেষ কোনো তাৎপর্যপূর্ণ নাও হতে পারে, সুতরাং এটা প্রকাশ করা হোক। তিনি বলেন তিনি আশাবাদী যে এই ব্যাপারে FBI জুলাই মাসে যে উপসংহারে পৌঁছেছিল এই নতুন নিরীক্ষা তাতে কোনো পরিবর্তন আনবে না। সেই সময় কমি বলেছিলেন ব্যক্তিগত ইমেল সার্ভারে সরকারি ইমেল রেখে হিলারি ক্লিন্টন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তবে বলেন এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি ইচ্ছেকৃতভাবে এই সব গোপন তথ্য বেআইনি কোনো পক্ষকে দিয়েছেন কিংবা এ প্রসঙ্গে কিছু গোপন করার চেষ্টা করেছেন। আজ মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা পাকিস্তানের করাচি শহরে শিয়া মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশে গুলি চালিয়ে কমপক্ষে 5 জনকে হত্যা করেছে এবং এতে আরও অনেক কজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদদাতাদের বলেছেন যে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পাকিস্তানের এই সর্ববৃহৎ এবং বাণিজ্যিক শহরে এই রক্তপাত ঘটানোর দায় তাৎক্ষণিকভাবে কেউই স্বীকার করেনি। ইরাকি বাহিনী আজ মোসুলের দক্ষিণে একটি শহরের দিকে অগ্রসর হয়েছে আর পশ্চিমে ইরাকি শিয়া মিলিশিয়া এই অভিযানে যুক্ত হওয়ায় একটি নতুন যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান আক্রমণ এবং জঙ্গিদের অবস্থানের উপর ক্রমাগত আক্রমণের মধ্য দিয়ে দক্ষিণ দিক থেকে মোসুলে এগিয়ে আসা ইরাকি সৈন্যরা সুরা শহরে প্রবেশ করেছে। কমান্ডাররা বলছেন কথিত অসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামিক স্টেটের অধিকাংশ যোদ্ধারাই এই সপ্তাহের গোড়ার দিকে সেখান থেকে সরে গেছে। তবে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে অসামরিক লোকদের তেমনভাবে জড়ো করতে পারেনি জঙ্গিরা এবং এই সুযোগে অনেক অসামরিক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আজ 2 জন আত্মঘাতী বোমাবাজ অন্তত 9 জনকে হত্যা এবং আরও অন্তত 24 জনকে আহত করেছে। এই শহরটি হচ্ছে 7 বছর ধরে চলে আসা বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর কেন্দ্রবিন্দু। নাইজেরিয়ার সামরিক বাহিনী বলেছে একটি বোমা 16,000 লোক অধ্যুষিত একটি আশ্রয় শিবিরের সামনে বিস্ফোরিত হয়। ওই অঞ্চলে গোলযোগের কারণে এই সব মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। সিরিয়ার সরকারি বাহিনী এবং তাদের মিত্ররা বিমান অভিযানের সহায়তায় আলেপ্পোর উত্তরাঞ্চলে সেই সব অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য পাল্টা আক্রমণ চালিয়েছে যা একদিন আগেই বিদ্রোহীরা দখল করে নেয়। সরকার জানিয়েছে যে তারা শহরের দক্ষিণ ও পশ্চিম দিকে বড় ধরনের আক্রমণ প্রতিহত করেছে, তবে বিদ্রোহীরা এবং ব্রিটিশ নজরদারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে শহরটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরতলির প্রায় সবটুকুই নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সালিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিড্র্যাক ফ্র্যাঙ্কলিন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।